ফিরে এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আশা করি সবাই আমরা ভালোভাবে ঈদ উদযাপন করেছি। আজকের ঈদের শেষ দিন, তিন দিনের ঈদ শেষ দিন আজকের। আর আজকের আমাদের এই সুস্বাস্থ্যের রহস্য অনুষ্ঠানের মধ্যে একটি টপিক আমরা নিয়েছি, আর তা হচ্ছে ভার্চুয়াল লাইফ। আমরা হয়তো অনেকেই জানি ভার্চুয়াল লাইফ সম্পর্কে, তারপরেও আজকের এই বিষয়টা এই জন্য নিয়েছি যাতে আমাদের এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি আমরা, এবং আদৌ আমরা কোন দিকে যাচ্ছি আর কিছুটা হলেও যে আমরা সচেতন হতে পারি সেই দিকগুলো আমরা আজকের খোঁজ করার চেষ্টা করব। সাথে রয়েছেন আমাদের ডক্টর ইব্রাহিম মাসুমবিল্লা ভাই, আর পাশাপাশি মানওয়ার ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আসুন ভালোভাবে নিয়ত সহকারে আমাদের সাথে থাকুন। আমরা শুরুতেই যাব ডক্টর সাহেবের কাছে যে আমরা এই ভার্চুয়াল লাইফ সম্পর্কে কি বোঝায় এবং এর প্রভাব কি পড়তে পারে আমাদের শরীরের প্রতি, মানুষের মানসিকভাবে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারি, সার্বিক দিকগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ, জাযাকাল্লাহ মুহতারাম, এবং মাদার চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্ব আমরা এখানে শুরু করছি। মুহতারাম, অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাকে ডেকেছেন। আসলে ভার্চুয়াল লাইফ আমাদের প্রতিদিনকার আজকের দৈনন্দিন জীবনের অন্যতম একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।
জি,
আমাদের যেরকম ব্যক্তি জীবন থাকে, আমাদের যেরকম সামাজিক জীবন থাকে, তেমনই একটি আমাদের এখন ভার্চুয়াল জীবনও চলে আসছে। তো অ্যাকচুয়ালি ভার্চুয়াল লাইফ বলতে আমরা অনলাইনে যে লাইফটা লিড করি, অনলাইনের মধ্যে আমরা আমাদের যে লাইফটাকে মেনটেন করি, সেটা সামাজিকভাবে হোক পার্সোনালি হোক, আমরা যে লাইফটাকে মেনটেন করি সেটাকে আমরা ভার্চুয়াল লাইফ বলছি। দেখুন, আমরা অনেকগুলো সোশ্যাল সাইট আছে, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এই ধরনের অনেকগুলো সাইট আছে। হ্যাঁ, টিকটকও আবার অনেকে ব্যবহার করে, লাইকের মতো কিছু অ্যাপস আছে, এগুলো অনেকে ব্যবহার করে, এগুলো ভার্চুয়াল লাইফের একটা পোর্শন। আবার অনেকে কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো যেমন ধরুন মাদানী চ্যানেলে যে www.dawatislami.com, এই ধরনের, তারপরে আরও অনেকগুলো ইসলামিক আপনাকে ইনফরমেশন দিবে, মাদানী চ্যানেল বাংলা সহ এই ধরনের ইনফরমেশনগুলো দিচ্ছে। হ্যাঁ, খাদিমুল হারামাইন শরীফাইন, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে, এই সাইটগুলোতে অনেকে সময় পাস করছেন, এইটাও তার ভার্চুয়াল লাইফের একটা পোর্শন। অর্থাৎ আপনি অনলাইনে যে সময়টা ইন্টারনেটে ব্যয় করছেন,
অনলাইন অ্যাক্টিভিটিস,
যে টোটাল অ্যাক্টিভিটিসটাকে আমরা ভার্চুয়াল লাইফ হিসেবে ধরতে পারি। এই ভার্চুয়াল লাইফের কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে, অর্থাৎ কিছু এখান থেকে আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন, আবার চাইলে কিছু ডিসঅ্যাডভান্টেজও নিতে পারেন। এখন আপনি কোনটা নেবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে,
আবার মানসিকতার উপর ডিপেন্ড,
যে আপনার চিন্তা আপনার উপর ডিপেন্ড করছে, আবার আপনি কোনটা নেবেন সেটা আদৌ আপনি কতটুকু বুঝছেন তা সেই চিন্তা ভাবনার উপরও ডিপেন্ড করছে। যেমন ধরুন আমাদের ভার্চুয়াল লাইফের এখন আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, ভার্চুয়াল লাইফের প্রভাব আমাদের জীবনে এত বেশি হয়ে গেছে। আগেকার আমরা দেখতাম, আমাদের যখন একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পরে আমরা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, এই টাইপসের মোবাইল পেতাম, যে মোবাইলগুলোতে নেট ব্যবহার করা যায়, কিন্তু এখন তা কিন্তু আর নয়। এখন সময়ের অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন শুরু থেকে একেবারে আর্লি চাইল্ডহুড লাইফেই আমরা দেখা যাচ্ছে বাচ্চাদেরকে মোবাইল দিয়েই আমরা তাদের জীবনটা শুরু করছি, এবং সেখান থেকে তারা এটার সাথে একটা ইউজ টু হয়ে যাচ্ছে, তারা জীবনে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা এই মোবাইলের সাথে ব্যয় করছে। তো এখন যার কারণে সে আর বুঝতে পারছে না তাকে কোথায় যায় থামতে হবে, সে আর বুঝতে পারছে না কোন জায়গায় যায় তার থামা উচিত। বা যখন এটা এমন একটা বিষয়, আমরা বলছিলাম যে আপনার বডিতে কিছু নিউরো ট্রান্সমিটার আছে, এই নিউরো ট্রান্সমিটারগুলো আপনার কী কাজ করে, যখন কোনো একটা জিনিস ভালো লাগে সে ভালো লাগাটাকে আরও বাড়াইতে থাকে। দেখা যাবে আপনার ইন্টারনেটে আপনি এমন একটা সাইটে অথবা এমন একটা কন্টেন্ট দেখছেন যে কন্টেন্ট আপনার ভালো লাগছে, সেটা হতে পারে ভালো অথবা খারাপ, যে কোনোভাবে আপনার ভালো লেগেছে, এই ভালো লাগাটা আপনার বাড়তে বাড়তে এখন এমন একটা জায়গায় সে আপনি চলে গেছেন, তখন নিজের কন্ট্রোলটা আপনি নিজে রাখতে পারছেন না, অথবা কোন ফাঁকে আপনার 2 থেকে 4 ঘন্টা সময় চলে গেছে তা আপনি বলতে টেরই পারছেন না, টোটালি আপনার কন্ট্রোলটা, সেলফ কন্ট্রোলটা আপনি হারাই ফেলছেন। এই ধরনের কিছু ম্যারিড ডিম্যারিজ নিয়ে আমাদের ভার্চুয়াল লাইফটা আমরা লিড করছি। তো অ্যাকচুয়ালি এটাকে একটা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে এনে কীভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে, এই ধরনের কিছু আমরা যদি টু দ্য পয়েন্টে আমরা যদি বিশদ আলোচনা করি, তাহলে আমরা
যেহেতু আমাদের বর্তমান বিশ্বে ভার্চুয়াল লাইফ একেবারেই বাদ দেওয়া যাচ্ছে না,
জি,
তো সেক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে আলোচনা করা উচিত। সুস্বাস্থ্যের জন্য আমাদের ভার্চুয়াল লাইফ কতটা ক্ষতিকর, কতটা উপকারী, সে জিনিসগুলো আমাদের দেখা উচিত। আপনি দেখবেন ছোটো অবস্থায় যদি আমরা যাই তখন তাকে মোবাইল দেয়া, এর যে আপনার রশ্মিগুলো
রেডিয়েশনগুলো
ওর ক্ষতিকর দিকগুলো, যে ছোটো থেকেই ওর চোখের মধ্যে প্রভাব পড়ছে, স্বাস্থ্যের উপর পড়ছে, সেই ব্যাপারগুলো আমি মানে বলছিলাম।
ধন্যবাদ। যেমন আমি আপনার বিষয়টার সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি। যেমন ধরুন এই যে আমরা এখন যে স্টুডিওতে বসে আছি, একটা উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে। আমাদের আশেপাশে অনেকগুলো লাইট জ্বলছে, আমরা মনে করছি আমরা লাইটের আলোটা দেখছি, বিষয়টা আসলে তা নয়।
আচ্ছা,
এই লাইটের রেডিয়েশনটা, এই লাইটের রোশনিটা আমাদের চোখে এসে পড়ছে বলে আমরা সেই আলোটা ফিল
করছি,
সেই আলোটা আমরা ফিল করছি। দ্যাট মিন্স আমরা ওই আলোটা অনুভব করার মানেই আমরা নিজে আলো দেখছি বলে আমরা মনে করি। তো তদ্রূপ একটা বাচ্চা যখন সে একেবারে চাইল্ডহুড এজে থাকে, তখন সে কিন্তু তার চোখের যে ক্যাপাসিটি সেটা কিন্তু ওই মোবাইলের রেডিয়েশনটা, অ্যান্ড্রয়েড মোবাইলের রেডিয়েশনটা নেয়ার মতো, স্ক্রিনের রেডিয়েশনটা নেয়ার মতো ক্ষমতা রাখে না। কিন্তু ওই সময়টাতে তাকে আমরা কী করছি, মোবাইলটা দিয়ে দিচ্ছি এবং মোবাইল দিয়ে তাকে এক প্রকার আমরা বিজি রাখি, আমরা নিজেরা নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকি। অর্থাৎ বাচ্চার অ্যাটাচমেন্টটা আমি দিয়ে দিছি কার সাথে, মোবাইলের সাথে, নিজের অ্যাটাচমেন্টটা দিয়েছি আমি নিজের পার্সোনাল কাজে। আমার এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বাচ্চা অ্যাটাচ হয়ে গেছে মোবাইলের সাথে, আমার সাথে বাচ্চা ডিটাচ হয়ে গেছে। এই যে একটা সম্পর্কের অবনতি, ফ্যামিলি বন্ডিংয়ের যে একটা ঘাটতি, এটা কিন্তু ভালো একটা প্রভাব বিস্তার করে বাচ্চাটা যখন বড় হয়। তখন দেখা যায় এই বাচ্চা মোবাইল ছাড়া কিছু বোঝে না, আবার মা বাবার কথাও সে শুনে না, বিকজ অফ আপনি তার যেই সময়টাতে আপনার সাথে, মায়ের সাথে, বাবার সাথে বন্ডিং হওয়ার কথা ছিল, সেই বন্ডিংটা
হচ্ছে না,
আপনি ওইভাবে সৃষ্টি করেননি আপনার আমার জানার অথবা অবহেলার কারণে।
শুরু থেকেই আমরা তাদেরকে একটা অন্য পথে,
সাইকোলজিক্যালি তাদেরকে আমরা একটা অন্য পথে ডাইভার্ট করে দিয়েছি,
ডাইভার্ট করে দিয়েছি।
এবং তার চোখে খেয়াল করে দেখবেন, ওই যে ছোটবেলায় চোখ ওইভাবে আপনার রেডিয়েশন নেওয়ার মতো ক্ষমতা না রাখার ফলেও আমরা কিন্তু হাই রেজলিউশনের মোবাইলগুলো আমরা তাদের হাতে দিচ্ছি, তারা সেখান থেকে রেডিয়েশন চোখে যাচ্ছে। আগেই বলছিলাম যে
চোখের ক্ষতি হচ্ছে,
এবার দেখবেন অধিকাংশ এদের একটা সময় এসে এখন আপনার গ্লাস ইউজ করতে হচ্ছে এদের। তারপরে হচ্ছে যখন এই বাচ্চাগুলো ইরিটেটিং হয়ে যায়, অর্থাৎ অল্পতে মেজাজ খিটখিটে হয়ে যায়,
খিটখিটে মেজাজ হয়,
এই বাচ্চাগুলো সহজে কথা শুনতে চায় না। দেখুন আপনার মানে চাইল্ডহুড এজ থেকে আমরা তাদের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করাচ্ছি শুধুমাত্র এই অ্যান্ড্রয়েড মোবাইল বা ভার্চুয়াল লাইফের।
দেখবেন একটা ডক্টর সাহেব, আপনার এর মাধ্যমে যদি গেমসের দিকে একটু যাই,
জি,
আপনার গেমসগুলো সে কার্টুন দেখছে, গেমস দেখছে, যেগুলো দেখার কারণে তার মধ্যে ওই
প্রবণতাটা, ওই ওই জিনিসটাই চলে আসছে,
মারধর করা, দৌড়ানো,
হার না মানা, প্রতিরোধ করা,
প্রতিরোধ করা।
যেমন বলছিলাম, হ্যাঁ, মোবাইলটা যখন মোবাইলে সে কি ভার্চুয়াল লাইফে কি দেখছে, সে বিভিন্ন গেম দেখছে, বিভিন্ন বিভিন্ন ভিডিও দেখছে, এই ভিডিওগুলোতে তাকে সে যা দেখছে তাই সে শিখছে, তার ব্রেন সেভাবে ডেভেলপ হচ্ছে, মারামারি করছে, সেখানে সেখানে ছুরি নিতেছে, সেখানেই করছে, মানে অসুস্থ একটা প্রতিযোগিতার মধ্যে চলে যাচ্ছে। এরপরে তার চিন্তাভাবনা, ব্রেন, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওইভাবে ডেভেলপ হচ্ছে, অলওয়েজ একটা ইরিটেটিং। এরপর দেখা যায় তার অ্যাকচুয়ালি যে কাজটা ছিল ওই সময় সেই কাজটা আমরা তাকে করাই,
সেই কাজটা দিয়ে আমরা করতে পারছি।
এরপরে তার পড়াশোনার যে সময়টা, সেই সময় সে পড়াশোনায় সে আর মনোযোগী না, এই মনোযোগী না কেন, কারণ তার ব্রেন তো অলরেডি আমি অন্য কিছু দিয়ে সেট করে দিয়েছি,
সেট করে দিয়েছি।
এটা কিন্তু আমাদের বোঝার অনেক বিষয় আছে। আমরা অনেক সময় তখন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে বাচ্চা কথা শুনে না, বাচ্চা কথা শুনতে চায় না, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। তখন আমরা যখন বিষয়গুলো বলি তারা হয়তো একটু মাথা নাড়ে, এরপরে আবার ভুলে যায়।
আবার
এখানে আমাদের যে বিষয়টা, আমাদের দায়িত্বের অবহেলা, অসচেতনতাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা।
কারণ আমরা আসলে এই ভার্চুয়াল সাইটগুলো, ভার্চুয়াল দিকগুলো আমরা কখন কোথায় কার জন্য ই করবো আসলে সঠিক ব্যবহার নেই। মনোয়ার ভাই কি বলবেন?
হাদিসে পাকের বিষয়বস্তু দিয়ে আরম্ভ করব, যে আমরা যেভাবে ধাবিত হচ্ছি এটা আমরা দুইটা দিকে, একটা মনে করছি যে আমার অবসর সময় এটা, বা দিচ্ছি বাচ্চার অবসর সময় 8টা পর্যন্ত পড়লো, দিলাম এবার মোবাইল, এখন তার অবসর সময় আমরা মনে করি। তো আমাদেরও ব্যক্তিগত জীবনে যে দেখা যায় কিছু কাজ আছে যেগুলো করার পরে আমরা মনে করি যে এটা আমার অবসর সময়, আমিও এভাবে জড়িত হয়ে যাচ্ছি। কিন্তু তো ইসলাম আমাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে সচেতন করে। বুখারি শরীফে একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আমরা যে এই অবসর সময়টা অনেক বড় নিয়ামত, এটা কিন্তু আমাদের নিজের ধারণায় আমরা জানি না, এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে আমাদের ইসলাম। যেমন বুখারি শরীফে একটি হাদিসে পাক রয়েছে যে বিষয়বস্তু এরকম, অধিকাংশ মানুষ দুটি নিয়ামত সম্পর্কে সচেতন নয়, আর তা হলো সুস্থতা এবং অবসর। তো এই যে অবসর সম্পর্কে আমরা কিন্তু সচেতন না, এটা আজকে নয়, সে 1400 বছর পূর্বে আমাদের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এখন আমরা তো জানলাম যে অবসর সময়ের বিষয়ে আমরা সচেতন না। তো কীভাবে সচেতন না, এখন আমার ব্যক্তিগত জীবনে আমি দেখি, ব্যক্তিগত জীবনের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে যে সময়টা আমাকে ঘুমের জন্য দিয়েছেন আমরা সেটাকে অবহেলা নষ্ট করছি, যে সময়টা আমাকে কাজের জন্য দিয়েছেন সেটাকে আমরা নষ্ট করছি, যে সময়টা আমাকে পরিবার মেনটেনের জন্য দিয়েছেন সেটাকে আমরা মূল্যায়ন করছি না, নষ্ট করছি। তো দেখা যায় ব্যক্তিগত জীবনের মধ্যে যখনই আমরা আমাদের রুটিনটাকে এলোমেলো করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার দিকে ধাবিত করছি, তো সেই ক্ষেত্রে আমাদের যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে টোটাল জীবন ব্যবস্থাটা সেটার মধ্যে অনিয়ম চলে আসছে। এবং এটার প্রভাব কিন্তু আমাদের বললো যে বাচ্চারা, বাচ্চাদের কাছে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি, অথচ এটা কি আদৌ মোবাইল দেওয়ার সময় কিনা? আপনি যেটা বললেন তার চোখের যে বিষয়টা, এই মোবাইলের যে মানে এটার যে আলো সেটা তার চোখের সাথে ফিট হবে কি না দেখা, তার বয়সের সাথে, তো এই বিষয়গুলো আমরা দেখছি যে এটার মধ্যে আমাদের লাইন ক্রস করে আমরা কাজগুলো করে যাচ্ছি। অথচ আল্লাহ পাক কোরআনুল কারিমে কি বলেছেন, অনেকগুলো আয়াতের মধ্যে একটি আয়াতের কারণে মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যেমন সূরা নাবা আয়াত 9 এবং 11 মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং তোমাদের নিদ্রাকে করেছি আরাম এবং রাতকে পর্দা পরিহিত করেছি এবং দিনকে রোজগারের জন্য বানিয়েছি। চিন্তা করো যে আল্লাহ পাক কোন জিনিসটাকে কী জন্য বানিয়েছেন এবং আমরা কীভাবে উপকার অর্জন করব সেটা বলে দিয়েছেন। এখন আমরা দেখেন কী করে, রাত্রে মোবাইল ইউজ করতে করতে দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নামাজ কাজা হয়ে যায়,
ফজর নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে বিষয়বস্তু রয়েছে যে এই উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বরকতের জন্য দোয়া করেছেন এবং সেটা আল্লাহ কবুল করেছেন। তো সেই সময়টা আমরা কি ঘুমের মাধ্যমে কাটিয়ে দিচ্ছি, তাহলে বরকত হবে কিভাবে? তো এইভাবে দেখা যায় যদি অভিভাবক ঘুমিয়ে কাটায়, বাচ্চাও যদিও জাগ্রত হয় সে স্বভাবগতভাবে দেখবে মা ঘুমানো বাবা ঘুমানো, সে বড় তো কী করে মোবাইল নিয়ে গিয়ে কোথাও টিপ মোবাইল ইউজ করবে, অন্যথায় সেও ঘুমিয়ে থাকবে, সে মনে করবে তার লাইফ স্টাইল বুঝি এমনই।
আসলে মূলত মনোয়ার ভাই ডক্টর সাহেবের একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি ভার্চুয়াল লাইফ থেকে, যে মানুষ ইবাদত থেকে দূরে থাকে, রিয়াজত থেকে দূরে থাকে। আগেরকার মানুষগণ ইবাদত করত আপনার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এখন ইবাদত করে আপনার ভার্চুয়াল লাইফের জন্য। আপনার দেখা যায় সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট আছে, ওখানে পোস্ট দিতে হবে, রমজান মাসে দেখবেন কী ইফতারি হচ্ছে, কী সাহারি হচ্ছে, কয়টা রোজা রাখছে, কী করছে, কোরবানির যারা দিয়েছে পশু কেনা থেকে শুরু করে, হাটে যাওয়া থেকে শুরু করে, আপনার জবেহে করা থেকে শুরু করে প্রত্যেকটি কাজ কিন্তু তার কী সোশ্যাল অ্যাক্টিভিটিসে যাচ্ছে, সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে। আচ্ছা, এর মধ্যে আরেকটি জিনিস তা হচ্ছে আপনার ইমানি ক্ষেত্রে দেখা যায় দুর্বলতা চলে আসে, আপনার এই ভার্চুয়াল জগতের মধ্যে যে কেউ এসে হানা দিতে পারে, যে কারো মত প্রকাশের একটা সুযোগ থাকে। এখন আমি কার মত গ্রহণ করছি, কাকে আমি ফলো করছি, কারটা ভালো লাগছে, কারটায় আমি কমেন্ট করছি, কারটা শেয়ার করছি এবং কার জিনিসটা আমি গ্রহণ করছি, সেক্ষেত্রে আমার ইমানের অবস্থা কী হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের লক্ষণীয়। তারপরে আপনি ইবাদতের ক্ষেত্রে যদি আপনি দেখুন যে আমাদের যুগ যুগ ধরে আসা সেই শবে বরআত, শবে কদর, শবে মিরাজ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সকল ব্যাপারে যখন আপনার মিলাদ ও কিয়াম, এই সকল ব্যাপারে যখন আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আসবেন, এই ভার্চুয়াল লাইফের মধ্যে আসবেন, ভার্চুয়াল জগতে আসবেন, তখন দেখা যাবে যে এক একজনের এক এক মত, তখন আপনি কোন মত গ্রহণ করবেন। এই যে ব্যাপারগুলো রয়েছে ভার্চুয়াল লাইফকে এনজয় করার জন্য, আমাদের এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। পাশাপাশি শারীরিক যে ক্ষতিকর আপনার সুস্বাস্থ্য লাভের জন্য যে বাধা রয়েছে, যেটা আপনি বলেছেন ছোট থেকে আমরা শুরু করলাম, এখন এই টপিক নিতে গেলে আমাদের হয়তো কন্টিনিউ 2-3 ঘন্টা আলোচনা করলেও কমবে না।
বাপুর সাথে আমি আসলে বিষয়টার সাথে সম্পূর্ণ একমত। আসলে ভার্চুয়াল লাইফ আমরা ইতিপূর্বে বাচ্চাদের কী ক্ষতি হতে পারে সেটা আলোচনা করছি। ভার্চুয়াল লাইফ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে এখন দাঁড়িয়েছে, এটাকে স্কিপ করার, অ্যাভয়েড করার যেহেতু কোনো সুযোগ নেই, তাহলে এখান থেকে আমরা কীভাবে অ্যাডভান্টেজ পেতে পারি সেই বিষয়টা আমরা যদি আলোচনা করি তাহলে আমাদের জন্য মনে হয় অনেকের, আমাদের দর্শক মণ্ডলীদেরও বুঝতে সুবিধা হবে।
আপনি এখন মনে করেন শহর থেকে গ্রামে গেলেন, মা বাবাকে স্ত্রী পুত্রকে সময় দিবেন, এখন আপনি আপনার কি
দেখা গেছে আমি অনলাইন নিয়ে ব্যস্ত,
অনলাইন নিয়ে ব্যস্ত আছেন, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত আছেন, তাহলে কি হয়ে গেল? আপনার দরকার ছিল, অফিস করতে এসেছেন, অফিসের মধ্যে আপনাকে যে অফিস যে দায়িত্ব ন্যস্ত করেছে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে, এখন আপনি 8 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা আপনি আপনার
ফেসবুকে বা বিভিন্ন
সোশ্যাল মিডিয়াতে সময় দিয়ে দিয়েছেন, তো আপনি সঠিকভাবে দায়িত্বটা কোথায় পালন করলেন? সে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বলেছেন যে আমরা যাতে করে আমাদের দায়িত্ব সম্পর্কে ইসলাম আমাদেরকে যে দর্স দিয়েছেন সেই সে ব্যাপারে আমরা তো একেবারে নির্ভয় হয়ে আছি। এরপরে আপনি দেখবেন ডক্টর সাহেব, একটু এখানে আমি আপনার সহযোগিতা চাইব, তা হচ্ছে মানুষ যখন এই সোশ্যাল মিডিয়া নিয়ে থাকে, আপনি দেখবেন যে গভীর রাত পর্যন্ত সে শুয়ে থাকে, অন্ধকার, লাইট বন্ধ, তো সে মোবাইল নিয়ে শীতকালে কম্বলের মধ্যে, আর এমনিতে দেখবেন যে অনেক সময় দেখা যায় যদি বড় ভাই সাথে থাকে অথবা দুই বোন একসাথে আছে অথবা একসাথেই যারা ফ্যামিলিতে থাকে, তো তাদের মধ্যে দেখবেন যে এক রুমে গিয়ে, ওয়াশরুমের মধ্যে গিয়ে, ব্যালকনির কোনায় গিয়ে রাতে এই যে আপনার ইউজগুলো হচ্ছে, গেমসের ব্যাপারটা, তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি, আপনার খারাপ দিকগুলো তো, খারাপ সাইডগুলো তো রয়েছে, যার দরুন মানে নৈতিক অবক্ষয় হচ্ছে।
জি, আমি বাপুর কথাটার সাথে আসলে একমত। এমন বিষয়গুলো আসলে আমাদের সমাজে খুব অহরহ হচ্ছে এবং এই বিষয়গুলোকে আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সুতরাং আমরা বিষয়গুলো নিয়ে যদি, এগুলার কুফল নিয়ে যদি জানি বা এগুলাকে অ্যাভয়েড করার সুযোগটা কি সেটা যদি জানি তাহলে আমাদের বুঝতে
আমাদের শারীরিক কী ক্ষতি হচ্ছে।
অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করছি এটা কিন্তু একটা ঘটনা, এই ঘটনার পিছনে কিন্তু আরও কিছু ঘটনা আছে। সে ওই যে বললাম ছোটোবেলায় আমি আমার বাচ্চার সাথে ওই অ্যাটাচমেন্টে যেতে পারিনি, যার কারণে বাচ্চা আমার কথা আর শুনছে না, আমার ফ্যামিলি বন্ডিংটা ওইভাবে কিন্তু শক্ত হয় নাই। আপনি দেখবেন যেই পরিবারে ফ্যামিলি বন্ডিংটা শক্ত, হ্যাঁ, এবং মোরাল স্ট্রেংথ যাদের বেশি, নৈতিকতার বন্ধনে যারা আবদ্ধ, তাদের মধ্যে এই ধরনের প্রবণতাগুলো আসে না। অর্থাৎ ছোটোবেলা থেকেই যদি আপনি আপনার বাচ্চাকে বা আপনার যারা দায়িত্ব অধীনস্থ ছিল তাদেরকে যদি ওইভাবে গড়ে তুলতে পারতেন, ওইভাবে গড়ে তোলার অভ্যাসটা করেন, তাহলে দেখা যাবে এই বয়সে এসে তারা সে এই কাজগুলো করছে না বা করতে গেলে দ্বিতীয়বার চিন্তা করছে। তো এই অবস্থায় করণীয়টা হচ্ছে আপনি ছোটোবেলায় অবশ্যই সচেতন হবেন এবং তাদেরকে সচেতন করবেন, তাদের সাথে আপনার বন্ডিংটা, রিলেশনটা বাড়াবেন, নৈতিকতার, মোরাল স্ট্রেংথের জায়গাটা তাদেরকে আরও শক্তভাবে তাদেরকে গড়ে তুলবেন, এবং এই সময় এসে তাদেরকে আমরা সচেতন করব যে বাবা এটার কুফল সম্পর্কে আমরা জানাবো। এবং এই জিনিসটা আমাদেরকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, কোথায় এসে আমাকে থামতে হবে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, কারণ অনলাইনের এই জগৎটা মানে একটা অনিয়ন্ত্রিত জগৎ, এই জগতের নিয়ন্ত্রণ, এই জগতের নিয়ন্ত্রণ কেবল যারা এই জগৎ চালায় তারা জানে, যিনি এই জগতে বিচরণ করছেন তিনি কিন্তু না। এখানে হাজারো সাইট আছে, হাজারো অ্যাপস আছে, হাজারো রকমের সামাজিক অনেক বিষয় আছে। এখান থেকে আপনি কোন জায়গাটাতে আপনার কি গ্রহণ করবেন, আপনার নৈতিক এবং চিন্তাভাবনা যদি আপনি ওইভাবে পরিশুদ্ধ থাকেন, আপনি খুব সহজে বুঝতে পারবেন। এই অনুষ্ঠানটা যারা দেখবেন তারা নিশ্চয়ই আপনার গুণার ভাগিদার তো হবেন না, তারা এটাকে একটা অ্যাডভান্টেজ হিসাবে নেবেন। তো এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাটা আমি কোন জিনিসটা আমি রিসিভ করবো, ওই যে আর কোন জিনিসটা আমি অ্যাভয়েড করবো, কোথায় আমাকে থামতে হবে জিনিসটা যখন
এটা আমাকে বুঝতে হবে। মূলত এখানে আপনার কাছে প্রশ্ন আমার এটা যে আমাদের এই ভার্চুয়াল লাইফ যে আমরা ই করছি সেক্ষেত্রে আমাদের শারীরিক ক্ষতিগুলো কি হচ্ছে?
জি, তো আমরা যেহেতু
আমরা সেই দিকটা যাই, হয়তো অনেকে আমরা নৈতিকতার দিক বুঝাতে গেলে অনেকে বুঝতে চায় না, ইসলামিক অনুশাসন বুঝাতে গেলে বুঝতে চায় না।
নৈতিকতা বলতে অ্যাকচুয়ালি এখানে শুধু ইসলামিক অনুশাসন বিষয়টাই না, একটু হচ্ছে ইসলামী অনুশাসন আর হচ্ছে নৈতিকতা। নৈতিকতা বলতে আমরা ওই জিনিসটাই বুঝাই, আপনার বিবেচনা বিবেক বুদ্ধি দিয়ে কোনটা সঠিক এই জিনিসটা। হ্যাঁ, তো এখন আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু অবাধে তথ্যগুলো আমরা পাচ্ছি, যে কোনো ধরনের তথ্য ভালো হোক মন্দ হোক খুব সহজে আমরা অনলাইনের মাধ্যমে পাচ্ছি, যার কারণে এই লাইনে এই অনলাইনে বিচরণ করতে গেলে আমরা থেমে থাকি না, আমরা শুধু আগাইতে থাকি। ওই যে বলছিলাম কোন সময় আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, রাতের ঘুমটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, দিনটাও পার হয়ে যাচ্ছে, এরকমও অনেকে আছে ঘন্টার পর ঘন্টা প্রয়োজনে একটা পাওয়ার ব্যাংক নিয়েও তারা অনলাইন ইউজ করছে, অনেকে আবার ল্যাপটপ ইউজ করছে। তো এই যে দেখুন আপনার জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে, আপনাকে সাইকোলজিক্যালি এটা ইম্প্যাক্ট করছে, মানসিকভাবে আপনাকে ভীষণ
বিষণ্ণ করে তুলছে,
ডিপ্রেস করে ফেলছে। এই জিনিসটা আপনার সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আসতেছে। এবং একটা সময় যারা বেশি সামাজিক সাইটগুলোতে আসক্ত, এতে দেখবেন ব্রেনে অ্যাট্রোপি বলে একটা কথা আছে, অর্থাৎ ব্রেন একটা সময় যায় ব্রেনে একটা
গাছ
ফ্লুইডের মধ্যে, ব্রেন একটা ফ্লুইডের মধ্যে থাকে যেটাকে আমরা সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বলি।
আচ্ছা,
এই ফ্লুইডটা একটা সময় শুকায় যায়, শুকায় গেলে ব্রেন তখন তার ওই ফ্লুইডটা আর পায় না। যখন ব্রেন যখন আর ফ্লুইডটা পায় না, তখন এই ব্রেন আস্তে আস্তে মানে আপনার সোয়েলিং থেকে সিঙ্কেজ হয়ে আসে, চুপসে আসে, এটাকে আমরা ব্রেন অ্যাট্রোপি বলি। তখন আপনার হেডেক, মাথা ব্যথার মতো বিভিন্ন, চোখে ঝাপসা দেখার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে আমাদের কাছে আতঙ্কের কারণ, সেটা হচ্ছে আপনার মেমোরি লস হওয়ার। হ্যাঁ, আপনি
স্মরণ থাকবে না,
স্মৃতিশক্তি লোপ পাওয়ার বিষয় থাকবে না।
দেখুন, খাবারের সময় মোবাইল, আপনি হাঁটছেন কোথাও মোবাইল, গাড়িতে আছেন মোবাইল, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা এই করছি। আমি যেটা বুঝতে চাচ্ছি আমি যে আমরা খাবার
খাচ্ছি, এই মানে সোজা কথা আপনাকে চিন্তা ভাবনা তো সে দুর্বল করে দিচ্ছে, আপনার কনসেন্ট্রেশন কোনো একটা জিনিসের প্রতি আপনি আর প্রপার কনসেন্ট্রেশন দিতে পারছেন না,
সেজন্য আমার অর্গানগুলো কি দুর্বল হয়ে যাচ্ছে কিনা।
আপনি প্রথমত হচ্ছে আপনি আপনার কোনো কাজ, আপনার যে কোনো একটা স্বার্থ আপনি সঠিকভাবে হাসিল করতে পারবেন না, স্বার্থ সিদ্ধি করতে পারবেন না, ডিউ টু আপনি ওখানে প্রপার কনসেন্ট্রেশন দেননি। সে আপনাকে আমি বা আমাকে আপনি একটা জায়গায় পাঠিয়েছেন একটা কাজ উদ্ধার করে আনার জন্য, সেটা যে কোনো কাজই হোক, আমি মোবাইল টিপতে টিপতে গেলাম, প্রতিমধ্যে আমি খেয়াল করলাম না আমি কোনো একটা জায়গায় পড়ে গেলাম, ঠিক আছে, অথবা বাসে বসে বসে আমি টিপতেছি, আপনি আমাকে যে কোনো একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাগ দিয়েছেন যে তুমি ওর কাছে পৌঁছায় দাও, এই ব্যাগটা দিয়ে আমার কাছ থেকে আরেকজন নিয়ে গেছে বা হাইজ্যাক হয়ে গেছে আমার কোনো খবর
নেই।
আপনাকে কতভাবে হ্যারাসমেন্ট করছে শুধুমাত্র এই ভার্চুয়াল লাইফটা,
শারীরিকভাবে না, মানসিকভাবে, আর্থিকভাবে, সকল দিক থেকে, শুধু এটা নয়, ধর্মীয়ভাবে তো আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি তার ঈমানের হেফাজত তিনি চিন্তা ভাবনা করে না, তো সম্ভাবনা রয়েছে মৃত্যুর সময় তার ঈমান চলে যাবে। দেখুন, আজকে সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার আমরা করছি, আমরা অবাধে মোবাইল ব্যবহার করছি, এখান থেকে যেই আমরা হাদিসে পাক পাচ্ছি, যে ইসলামিক বিষয়গুলি পাচ্ছি, যাচাই বাছাই ছাড়া শেয়ার করে যাচ্ছি, নিজে আমলে নিয়ে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আদৌ কি আমার ইসলাম কি বলে যে তোমার ইসলামের যে ভিত্তি, আমরা জানি কি শরীয়তের ভিত্তি চারটি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, তাহলে এখানে কখনো বলে না যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এগুলো বলে না। তা আমরা যে পাচ্ছি এটার সত্যতা কতটুকু আমরা কিন্তু যাচাই বাছাই করার সুযোগ নেই। তো দেখা যায় যে আমরা মনে করছি আমি আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, কিন্তু আমরা এটা জানি না যে একটি বাক্যের মাধ্যমে কেউ যে 70 বছর অমুসলিম থাকে, সে একটি বাক্য সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করার সাথে সাথেই তার পূর্বের সকল অন্ধকার পাপ আল্লাহ মাফ করে দেয়।
সুবহানাল্লাহ।
ঠিক তেমন একটি বাক্য বলার কারণে তার 70 বছরের ইবাদত বরবাদ হয়ে যেতে পারে, সে ইসলাম থেকে দূরে সরে যেতে পারে।
আল্লাহু
আকবার। তো এই যে বিষয়গুলো, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের যে এখন ভার্চুয়াল লাইভের মধ্যে আমরা যে এই যে বিচার বিশ্লেষণ বন্ধ করে দিয়েছি, এটার পিছনে কিন্তু মূল কারণ হলো আমাদের যে ইসলামিক নীতি নির্ধারণ করে দিয়েছেন কোরআন এবং সুন্নার মাধ্যমে, আমরা সেই জিনিসগুলো আমাদের মেমোরির মধ্যে নেই।
নেই।
আমি একটা সিম্পল উদাহরণ দেবো, একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের কর্মচারী যারা আছে বা এ টু জেড প্রায় সবাই এলোমেলো অবস্থায় আছে, এবং প্রতিষ্ঠানে যিনি প্রধান পরিচালক তিনি যদি চান যে তাদেরকে সবাইকে সুনির্ধারিত সিস্টেমে চালাবেন, তখন তাকে কী করতে হবে? আমরা দেখি তাকে প্রথমে করতে হয় যে সে যে প্রতিষ্ঠানের মূলনীতি দাঁড় করিয়েছিলেন সেটা তাকে প্রথম স্মরণ করে দিবে যে তুমি এখানে নেতৃত্বের খেলাফ, তুমি এখানে এটা মেনটেন করোনি, টোটাল বিষয়টা কিন্তু স্মরণ করে দিবে। অথবা সে বলবে আমি তো ভালো চলছি, কিন্তু তাকে দেখিয়ে দিবে না তুমি ভালো চলো নি, তোমাকে এই সময়ে এই কাজটা এখানে এইভাবে করা দরকার ছিল কিন্তু তুমি করোনি, নীতি দেখো এইভাবে, রুলস রেগুলেশন এইভাবে। ঠিক তেমন আমাদের ইসলামের মধ্যে আমি কি মোবাইল টিপতে টিপতে ঘুমাসবো, আমি কি সকালে ফজর নামাজ না পড়ে 11টা 12টা বাজে ঘুম থেকে উঠবো, আমি কি কিছু ভালো নেকির নামে রাত্র যাপন করতে পারবো পুরো রাত্র, আমার মস্তিষ্ক দুর্বল হবে কি না, এই বিষয়ে ইসলাম কি বলে? আমাদের কিন্তু ম্যাক্সিমাম এখন রাতকে আমরা মেনটেন করতে পারছি না, এটা কিন্তু আমাদের দিনের মধ্যে অনেক বড় একটা ব্যাপক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এই ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে কিছু নীতি নির্ধারণ করা আছে।
আচ্ছা,
হাদিসে পাকের মধ্যে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে আমি ঘুমাসবো কীভাবে, ঘুমের সময় কী কাজ হবে, কথা কখন আমি কম করে দেব, কথা বলা কম করে দেব, বিভিন্ন আড্ডার মধ্যে যে বসে সামাজিকতা মেনটেনের জন্য বিভিন্ন কাজ করি, কখন কোন পরিসরে আমি কমিয়ে দেব বা কী করবো, এই বিষয়ে আছে। আমি কয়েকটি হাদিসে পাকের বিষয়বস্তু বলবো।
জি।
তো যারা আজকে আমরা ব্যাপরভাবে আমার রাতকেও যাপন করছি, দিনকে অতিবাহিত করছি, তারা যদি ওই প্রতিষ্ঠান যেমন রুলস দেখিয়ে তাদেরকে একটা সুনির্ধারিত গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারে, তো আমরা যদি হাদিসে পাক কোরআনুল কারিমের আয়াতেগুলো আমরা আমাদের সামনে রাখি, তাহলে অন্তরে যদি ভয় আসে, নবীর মহাব্বত থাকে, পরকালকে সুন্দর করার ইচ্ছা জাগে, তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আর অভিভাবক যদি এই বিষয়গুলো জেনে যায় তো তার অধীনস্থকে চালানো তার জন্য সহজ হবে। যেমন দেখুন, ইসলাম এসব সমর্থন করে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এক তৃতীয়াংশ রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন। নামাজ এক তৃতীয়াংশ দেরি করে পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, এর ব্যতিক্রম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আর এশার আগে ঘুমানো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, আর এশার পর না ঘুমিয়ে গল্প গুজব করা তিনি অপছন্দ করতেন। এখন দেখুন এশারের পরে সেই বুখারী
উল্টো হয়ে গেছে, আমাদের লাইফস্টাইল উল্টো হয়ে গেছে।
এশারের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প গুজব করা, এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে যে কথা বলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিয়ে দিতেন, একেবারেই তিনি বলা থেকে বাঁচার চেষ্টা করতেন। আর আমাদের এখন দেখুন মূল যে আমাদের আড্ডা গল্প গুজব শুরু হয় কখন, এশারের পর থেকে। ঢাকা শহরের লাইফে তো আমরা জানি যে বলা হয় সন্ধ্যা হয় 12টা বাজে 11টা দিকে, ঠিক না? তো সম্পূর্ণ এটা ইসলামের বিরোধী একটা কালচারের মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি। তারপর দেখুন আমাদের শেষ রাতে সেই ভার্চুয়াল লাইফ মেনটেন করতে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে শেষ রাতে আমাদের ঘুমের সময় হয়, এবার ফজরের ওয়াক্ত কাছে আসে, সমস্ত দুনিয়ার আউলিয়া ইকরাম যখন আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির মধ্যে হাবুডুবু খেতে খেতে তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করে,
আর সেই সময়
সেই সময় আমরা ঘুমের প্রস্তুতি নেই। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে কি বলেছেন, সূরা জারিয়াতের 18 নং আয়াতের মধ্যে কাঞ্জুলিমান থেকে অনুবাদ, এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। সুবহানাল্লাহ। সে নেককার যারা ছিলেন তারা রাতের শেষ ভাগে কি করত, ক্ষমা প্রার্থনা করত, আর আমরা ঘুমের প্রস্তুতি নেই, নামাজ কাজা হওয়ার প্রস্তুতি নেই। তো আমাদের যে লাইফ স্টাইল আমরা কোথায় নিচ্ছি,
চেঞ্জ করতে হবে আমাদের ভার্চুয়াল লাইফ।
আরেকটা বিষয় দেখুন, এখন রাত্র যারা আমরা জাগবো, এখন রাত্র কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত থাকেননি কখনো, আমরা কি মেনটেন করব? এখন আমরা তো ইসলামিক কিছু বিষয় দেখিও তো রাত্র যাপন করি, তো সেটারও বিষয় দিয়েছে ইসলামের মধ্যে কখনো কোনো কঠোরতা নেই, মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে এসেছে, দিনী শিক্ষা দিতে তিনি কখনো কখনো রাত জাগতে এবং মুসলমানদের সম্পর্কে কল্যাণকর পরামর্শের জন্য অনেক সময় রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় যেতেন, সেখানে গিয়ে দর্শ বয়ানের ব্যবস্থা করতেন। সাহাবী শরীফে বলা আছে, আল্লাহ তাআলা আমাদের এই সব বিষয়গুলো মেনটেন করার তৌফিক দান।
আমিন আমিন। আসলে ভার্চুয়াল লাইফ, আমরা যারাই এই জগতের মধ্যে রয়েছি, আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। আমি লাস্টে ডক্টর সাহেবের কাছে আসব, এরপরে আমাদের সময়ও একেবারে শেষ। দেখা যায় এখন যেটা আপনি বলেছেন শুরুতেই, চশমা ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে, আপনার কানে শ্রবণ শক্তি, হেডফোনের এরপরে আপনার ঘাড় ব্যথা প্রবণতা বেড়ে গেছে, আপনার দেখা যায় যে চেহারা শুষ্কতা বেড়ে যাচ্ছে,
চেহারায় মলিনতা চলে আসছে, ফেসের মধ্যে আপনার চোখের মধ্যে
মাথা ব্যথা,
ব্রাইটনেস, এই জিনিসগুলো কমে
যাচ্ছে, মাথা ব্যথা, মাথার পিছন সাইড ব্যথা,
বিভিন্ন ধরনের সমস্যা আস্তে আস্তে আমাদের দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো সামাজিক বা ভার্চুয়াল লাইফের
অপকারিতা,
হ্যাঁ, বা স্বাস্থ্যসম্মত উপায়ে ভার্চুয়াল লাইফ ব্যবহার না করার অপকারিতা। এটা শুধুমাত্র আপনার শারীরিকভাবে আপনাকে হ্যারাসমেন্ট করছে তা না, আমরা এর আগে বলছিলাম, মানসিকভাবে আপনাকে ডিপ্রেস করছে, এবং আপনি সাইকোলজিক্যালি সবসময় একটা আনফিট থাকবেন, যে কোনো কাজে আপনি প্রিপেয়ার থাকবেন না। আপনার অফিসে আপনি বস যে কোনো একটা কাজ দিল, প্রফেশনাল লাইফেও আপনি সেভাবে সেই কাজটা মেনটেন করতে পারবেন না। আপনার পরিবারে দেখা গেছে আপনি ভাত রান্না করছেন বা অন্য কোনো একটা কাজ করছেন, সেটাও আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে করতে পারছেন না। প্রতিটা জায়গায় কেউ না কোনোভাবে, ইভেন কি এমনও হয় অনেকে কোরআন তেলাওয়াতের সময় হচ্ছে আপনার এই ভার্চুয়াল লাইফের সময় ব্যয় করে, অনেকে এরকমও আছে। আবার তো আল্লাহ আলমিন আমাদেরকে এই ধরনের আমল থেকে আমাদেরকে রক্ষা করুক। তো অ্যাকচুয়ালি আমাদের এই, এবং শুধু এটা না, এর মাধ্যমে আমরা অনেক অপরাধে জড়িয়ে যাচ্ছি, যেটা কিনা খুব মারাত্মকভাবে আমাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং দেখবেন বিভিন্ন সময় এখন অনেক ধরনের ড্রাগ, অনেক ধরনের অ্যাডিকশন হচ্ছে, বিভিন্ন মাদক আসতেছে। এই যে মাদকগুলোর যে প্রচলন বা এগুলো সেল, এগুলার যে মার্কেট, এই মার্কেটগুলো কিন্তু এই অনলাইনের মাধ্যমে ক্রিয়েট হচ্ছে,
আর এগুলো গ্রহণ করে শারীরিক যে ক্ষতি এটা তো সবার জানা অজানা কিছু না।
যে এটা একেবারে বিষয়টা একেবারে দিবালোকেন স্পষ্ট ওপেন সিক্রেট বিষয়টা, এবং এর মাধ্যমে অনেক অপরাধও ঘটে। যেমন কেউ একটা ক্রাইম করে, সেটা মেসেঞ্জার একটা গ্রুপ খুললো, গ্রুপ খুলে সিক্রেট গ্রুপ খুলে বিভিন্ন ধরনের ক্রাইমও করে থাকে। তো আমরা আসলে বিষয়টা আমাদেরকে পারিবারিকভাবে যদি আমরা যত বেশি সচেতন হব, মোরালি আমরা যত বেশি শক্ত হব, ফ্যামিলি বন্ডিংটা
মেনে চলব,
ফ্যামিলি বন্ডিংটা আমাদের যত বেশি হবে, এবং ইসলামের যে নিয়ম আদব, ইসলামী তামাদ্দুন এবং তাহাজ্জুবের যে প্র্যাকটিস, এই জিনিসটা আমাদের মধ্যে যত বেশি হবে, তত আমরা আমরা শক্তিশালী হব, আমাদের চিন্তাভাবনা শক্তিশালী হবো, আমরা সামাজিক যোগাযোগ সামাজিক মাধ্যমগুলোতে আমরা আরও অনেক সচেতন হব, এবং আমাদেরকে আমরা বুঝবো কোথায় আমাদেরকে থামতে হবে। আমরা ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমরা অনেক ভালো থাকব,
ভালো থাক, এটাই আমাদের কামনা, আমরা যেন ভালো থাকি। আমাদের এই ভার্চুয়াল জগতের মাধ্যমে যাতে আমরা দীন ইসলামের খিদমত করতে পারি, ইসলামী অনুশাসন মেনে চলতে পারি, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি এবং খুশি করতে পারি, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এরকম যেন না হয়ে যায়। এর দরুন আমরা আমাদের সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, তারপরে ইসলামী অনুশাসন মেনে না চলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে যাওয়া মতো কাজগুলো আমাদের দ্বারা যদি হয়, তাহলে এই ভার্চুয়াল জগৎ থেকে আমাদের বিরত থাকা উচিত। আর যদি আমাদের এ থেকে বাঁচতে না পারি, তাহলে আমাদেরকে এই জিনিসগুলো, অর্থাৎ অতিরিক্ত ইউজ যারা করছি আমরা, ডক্টর সাহেব যে শারীরিক যে আমাদের সমস্যাগুলোর কথা বলেছেন, আর এই শারীরিক সমস্যা হলে আমরা সুস্বাস্থ্য লাভ করতে পারবো না, সুস্বাস্থ্য লাভ না করতে পারলে আমরা ইবাদত থেকে দূরে থাকতে হবে, আমাদের মানসিকভাবে শারীরিকভাবে আমরা একেবারে মানে দমে যাব। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাই আমরা যারাই এই ভার্চুয়াল জগতের মধ্যে রয়েছি, আমাদের পরামর্শ হচ্ছে এই অনুষ্ঠান থেকে যে আমরা নিজেকে শুধরাই, নিজেকে কন্ট্রোল করি, নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করি, নিজের পরিবারবর্গকে, নিজের সন্তানদেরকে আমরা টেক কেয়ার করি। শুধু মোবাইল দিয়ে ছেড়ে দেওয়া নয়, ওয়াইফাই দিয়ে ছেড়ে দেওয়া নয়, আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজের সংসারকে চালানো নয়, নিজের নৈতিকতার মাধ্যমে, নিজের যে আপনার ক্যাপাসিটি রয়েছে তার মাধ্যমে আমাদের এগুলো ই করা দরকার। হ্যাঁ, এখন করোনার জন্য, মহামারীর জন্য আমাদের অনেকটা লাইফ ভার্চুয়াল লাইফ হয়ে গেছে। আপনার মিটিং হচ্ছে অনলাইন, লেখাপড়া অনলাইন, যতটুকু দরকার ততটুকু, এর বেশি যাতে করে আমাদের না হয়। এখন অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য আমি মোবাইল ইউজ করলাম, অথবা অনলাইন একটা ক্লাস রয়েছে 30 মিনিট, আমি 30 মিনিট ক্লাস করলাম, 30 মিনিট ক্লাসের জায়গায় যদি আমি 3 ঘন্টা ইউজ করি, 5 ঘন্টা ইউজ করি, তাহলে আমাদের কী হলো? তো এই জিনিসটা আমাদের মা বাবা লক্ষ্য রাখতে হবে, কেননা সুস্বাস্থ্য লাভের জন্য এই জিনিসটা খুবই জরুরি, যেটা আমরা ডক্টর সাহেব থেকে আমরা বুঝতে পারলাম। এবং ইসলামী অনুশাসনও মেনে চলা উচিত, আর যদি আমরা মেনে না চলি তাহলে শারীরিকভাবে মানসিকভাবে আমরা হেনস্থা হব, দুনিয়া আখেরাত আমাদের বরবাদ হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আজ এ পর্যন্তই আমরা ইনশাআল্লাহ তাআলা দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলো, রিয়াজতগুলো, কুরবানিগুলো আল্লাহ তাআলা দরবারে কবুল মঞ্জুর করুন। যারা আমাদের সাথে ছিলেন এই ঈদ ট্রান্সমিশনে, সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন, এবং পরবর্তীতেও মাদানী চ্যানেল দেখতে থাকুন আমাদের অন্যান্য অনুষ্ঠানমালাগুলো। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঈদ ফিরে এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ।